أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ومن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاء أليس في جهنم مثوى للكافرين والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون لهم ما يشاءون عند ربهم ذلك جزاء ذلك جزاء ليكفر الله عنهم أسوأ الذي عملوا ويجزيهم أجرهم بأحسن الذي كانوا يعملون أليس الله بكاف عبدا ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد ومن يهد الله فما له من مضل أليس الله بعزيز بانتقام
আমি সূরা জুমুরের 33 থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। অনুবাদ পড়ছি এখন। অতএব সে ব্যক্তি অপেক্ষা বড় জালেমকে যে আল্লাহর নামে মিথ্যা বলে এবং সত্যকে যখন তার কাছে আসে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে এবং জাহান্নাম জাহান্নামে কি কাফেরদের জন্য আবাসস্থল নেই, জাহান্নাম কি কাফেরদের জন্য আবাসস্থল নয়, এবং যে ব্যক্তি আল্লাহর নিকট হতে সত্য আনে এবং যে ব্যক্তি তার তসদিক করে তারাই মুত্তাকি, তারা যা কিছু কামনা করবে সবকিছু তাদের জন্য তাদের প্রতিপালকের সন্নিধানে মজুদ থাকবে। এটি সৎকর্মশীলদের পুরস্কার, যেন আল্লাহ তাদের কৃতকর্মের অনিষ্টকে তাদের নিকটে দূরীভূত করে দেন এবং তাদের কৃতকর্মের মধ্যে সর্বোত্তম কর্ম অনুযায়ী তাদেরকে তাদের পুরস্কার দান করেন। আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? তথাপি তারা তোমাকে তার পরিবর্তে লোকদের ভয় দেখায় এবং যাকে আল্লাহ বিপদগামী সাব্যস্ত করেন তার জন্য অন্য কেউ পথ প্রদর্শক নেই এবং আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন তার জন্য তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ কি মহাপরাক্রমশালী এবং প্রতিশোধ গ্রহণকারী নন? এই আয়াতগুলোতে বলা হয়েছে যে জালেম বা অত্যাচারী দু ধরনের হয়ে থাকে, যারা নিজ প্রাণের উপর জুলুম করে, অন্যায় করে, নিজেদের ধ্বংস ডেকে আনে। প্রথম শ্রেণী তারা যারা খোদার নামে বা খোদার সম্পর্কে মিথ্যা বলে আর দাবি করে যে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আর দ্বিতীয় শ্রেণী তারা যারা সত্যকে প্রত্যাখ্যান করে মিথ্যা বলে। এক শ্রেণী তারা যারা খোদা সম্পর্কে মিথ্যা বলে, খোদার উপর মিথ্যা আরোপ করে। দ্বিতীয় ধরনের মানুষ তারা যারা সত্য নবী এবং খোদার পক্ষ থেকে আগত নবীদেরকে প্রত্যাখ্যান করে, বলে যে তোমরা মিথ্যাবাদী, মিথ্যা বলে তাদেরকে গ্রহণ করতে অস্বীকার করে। অর্থাৎ খোদা যখন নিজ বাণী সহ নবী প্রেরণ করেন, যখন নবী প্রেরিত হন, মানুষের একটা শ্রেণী এমন আছে যারা তাদেরকে মিথ্যাবাদী হিসেবে প্রত্যাখ্যান করে এবং বলে যে তোমরা মিথ্যাবাদী, তোমরা খোদার পক্ষ থেকে নাও। এই বিষয়টি কোরআনে কারীম অন্যান্য স্থানেও বর্ণনা করেছে। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবান ওয়া কাযাবা বিল হাক্কি লাম্মা জাআ, যে ব্যক্তি খোদা সম্পর্কে মিথ্যা বলে তার তুলনায় বড় জালেম বা অত্যাচারীকে বা যে সত্যকে তখন মিথ্যা বলে প্রত্যাখ্যান করে যখন সত্য তার কাছে আসে তার তুলনায় বড় জালেমকে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জালিয়াতির একটা সীমা আছে আর প্রতারক সবসময় ব্যর্থ হয়, ব্যর্থ থাকে, বিফল মনোরথ হয়। কাদ খাবা মানে তারা, যে প্রতারণা করেছে সে ব্যর্থ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন যে যদি তুমি জালিয়াতি করো তাহলে আমরা তোমার জীবন শিরক কেটে দেব। একইভাবে বলা হয়েছে মান আযলাম মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবান, এক ব্যক্তি এসব কথার উপর ইমান রাখা সত্ত্বেও প্রতারণার বা জালিয়াতির ধৃষ্টতা কিভাবে দেখাতে পারে। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পষ্টভাবে বলেন যে যারা জালিয়াতি করে আমাদের নামে আমরা তাদের জীবন সেরা কেটে দেব এবং তাদেরকে বিফল মনোরথ করে ব্যর্থ করব, তারা লাঞ্ছিত হবে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ব্যক্তির এসব কথার উপর পোক্ত এবং দৃঢ় ঈমান থাকে, সে খোদার নামে কোন প্রকারের মিথ্যা বলার ধৃষ্টতা দেখাতেই পারে না। রাষ্ট্রীয় পর্যায়ে যদি কোন ব্যক্তি কৃত্রিমভাবে পিয়ন হওয়ার ভান করে, যদি সে সত্যিকারে পিয়ন না হয় তাহলে শাস্তি দেওয়া হয়, কারাগারে প্রেরণ করা হয়। তাহলে প্রশ্ন দাঁড়ায় যে আল্লাহ তাআলার শক্তিশালী রাজ্যেই কি শুধু এটি সম্ভব যে কোন ব্যক্তি মিথ্যা নবী হওয়ার দাবি করবে তাকে ধৃত করা হবে না বরং তাকে সমর্থন করা হবে? যদি এমনটি করা হয় এভাবে তো নাস্তিকতার প্রসার হবে। আল্লাহর সমস্ত ঐশী গ্রন্থে লেখা আছে যে মিথ্যাবাদী প্রতারক কে ধ্বংস করা হয়। সুতরাং যারা মসিহ ইসলামকে অভিযুক্ত করে, অপবাদ আরোপ করে, তাদের কথাকে এইভাবে রদ করা হয়েছে যে এই কোন রাষ্ট্রে যদি সরকারের পক্ষ থেকে কোন দাবি করে, কোন আর্দালি বা পিয়ন কারো কাছে যদি নির্দেশ নিয়ে যায় যে সরকার আমাকে নির্দেশ দিয়েছে, অথচ নির্দেশ যদি দেয়া না হয় আর সে ব্যক্তি যদি ধরা পড়ে সে শাস্তি পায়, তাহলে প্রশ্ন দাঁড়ায় যে আল্লাহর নামে যদি কোনো ব্যক্তি কোনো দাবি করে বা যে বলে যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি, আর কথা আসে খোদার পক্ষ থেকে হওয়ার দাবি করে, তাহলে খোদার ভিতর কি তাকে শাস্তি দেওয়ার এতটাও শক্তি নেই? তো খোদা তাআলা বলছেন যে সেই ব্যক্তির তুলনায় বড় জালেম এবং অত্যাচারীকে যে খোদা সম্পর্কে মিথ্যা বলে, তো এটি হতেই পারে না যে নবীরা যখন খোদার পক্ষ থেকে হওয়ার দাবি করেন তারা নিজ প্রাণের উপর জুলুম করবেন বা খোদার নামে যে দাবি করছেন সেজন্য খোদা তাদেরকে ধৃত করবেন না, এটি হতেই পারে না যদি সে কথা মিথ্যা হয়। অতএব কোরআনে কেরিমে বিভিন্ন স্থানে খোদা তালার এই বরাতে এই কথা বলা এই কথার প্রমাণ যে এটি মৌলিক কথা এবং এটি নীতিগত কথা। যে ব্যক্তি খোদার নামে খোদার নাম নিয়ে মিথ্যা বলবে সে অবশ্যই ধরা পড়বে, খোদার নামে প্রতারিত করবে সে ধরা পড়বে। শুধু তাই নয়, যারা সত্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে দ্বিতীয় শ্রেণী তারাও খোদা তালার হাতে ধরা পড়বে। যদি যদি খোদার সত্য নবীর অবাধ্য হয় তাহলে তারাও খোদার হাতে ধৃত হবে। তো দু ধরনের মানুষের কথা, দুই শ্রেণীর মানুষের কথা এখানে বলা হয়েছে। প্রথম শ্রেণী যারা যারা খোদার নামে জালিয়াতি করে, খোদার নামে মানুষকে প্রতারিত করে। দ্বিতীয়ত খোদার পক্ষ থেকে আগত সত্য নবীকে যারা প্রত্যাখ্যান করে তারাও ধরা পড়ে। আর উভয় শ্রেণী নিজ প্রাণের উপর অন্যায় করে, নিজের উপরই তারা অন্যায় করে। অতএব নবীদেরকে যারা প্রত্যাখ্যান করে তারা যখন বলে যে নবী নিজের নিজে বানিয়ে বানিয়ে কথা বলেছে আর খোদা তালা তাকে আদৌ নবুয়তের দায়িত্ব সহ প্রেরণ করেননি, এমন লোকদের জন্য খোদার উত্তর, যারা খোদার নামে মিথ্যা বলবে জালিয়াতি করবে তাদেরকে আমরা অবশ্যই ধরব, ধৃত করব। নবীর সত্যতার জন্য যে সমস্ত নিদর্শনাবলী প্রকাশ পায় সে নিদর্শন দেখে তাকে চেনার এবং গ্রহণ করার ব্যাপারে আন্তরিকতা প্রদর্শন করো। নবুয়ত সমুজ্জ্বল নিদর্শনাবলী সহ আসে এবং খোদা তালার সাহায্য সমর্থন নবুয়তের সাথে থাকে। প্রত্যেক নতুন দিন সেই সমুজ্জ্বল নিদর্শনকে মানুষের সামনে প্রকাশ করে। নবুয়তকে প্রত্যাখ্যানকারীদের জন্য এমন প্রমাণ বা যুক্তি এখানে দেওয়া হয়েছে, যদি বিবেক থাকে তাদের কাণ্ড জ্ঞান খাটানো উচিত। এই অপবাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর পূর্বের নবীদের উপরও আরোপ করা হয়েছে, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর পবিত্র সত্তার উপরও এই অপবাদ আরোপ করা হয়। একই অপবাদ আজ হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর লেপন করা হচ্ছে। সূরা জুমরের এই আয়াতের পূর্বের আয়াতে খোদা তাআলা কোরআনের শিক্ষাকে কামেল এবং উৎকর্ষ আখ্যা দিয়ে এই ঘোষণা করেছেন যে এই উৎকর্ষ শিক্ষার পর, এই কামেল শিক্ষার পর এখন আপত্তি করার কোন বৈধতা নেই। কোরআন নিজ গুণে নিজ সত্যতার একটি প্রমাণ, এর প্রতিটি আয়াত প্রতিটি অক্ষর হল একটি নিদর্শন বা একটি মুজিজা। আল্লাহ তাআলা কাফেরদেরকে এটিকে গ্রহণ করার সদুপদেশ দেন, নসিহত করেন, কিন্তু তা সত্ত্বেও কাফের গ্রহণ করতে অস্বীকার করে, যার ফলে খোদা তাআলা কঠোর ব্যবস্থা নেন এবং শাস্তির তাকদীর তার প্রকাশ পায়। আর অবশেষে এরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য রসুল হিসাবে গ্রহণ করে। তো খোদা তাআলা বলছেন যে যখন তোমরা আমার প্রেরিতদেরকে অস্বীকার করো, আমার পাঠানো রসুলকে অস্বীকার করো, তখন এই পৃথিবীতে এবং পরকালে তোমরা আমার হাতে ধরা পড়ো বা শাস্তি পাও। তো বিবেকের দাবি হল এই হঠকারিতাকে পরিহার করো। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তাকওয়া হল, খোদাভীতি হল তাকওয়া এবং খোদাভীতি হৃদয়ে থাকার ভাষা হল, বহির প্রকাশ হল, বাটের লক্ষণ হল যে সত্যের সাথে সত্য খোদা তালার পক্ষ থেকে এসেছে তাকে বরণ করো, গ্রহণ করো, কেননা এটি তোমাদের সফল করবে, সফল কাম করবে এবং তোমাদের তাকওয়া এর ফলে বৃদ্ধি পাবে। আর নবীর সত্যবাদী হওয়ার একটি প্রমাণ হল খোদা তালা ক্রমশ তাকে সফলতা দিয়ে থাকেন, সফলতার পর সফলতা দেখেন। সূরা ইউনুসে খোদা তালা বলেন যে ফামান আজলামু মিমান ইফতারা আলা আল্লাহি কাযিবান ওয়া কাযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন। সুতরাং যে খোদা তালার নামে মানুষকে প্রতারিত করে বা তার নিদর্শনাবলীকে প্রত্যাখ্যান করে তার তুলনায় বড় জালেমকে অপরাধী অবশ্যই সফল কাম হবে না, কোন শ্রেণীর অপরাধী সফল হবে না, সেই শ্রেণীও সফল হবে না যারা খোদার নামে মিথ্যা বলে আর বলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর তারাও সফল হবে না যারা সত্য নবীকে অস্বীকার করে, সত্য নবীকে প্রত্যাখ্যান করে। তো স্পষ্ট হয়ে গেল যে দুধরনের মানুষ যারা কখনো খোদার আজাব থেকে রেহাই পাবে না। প্রথম শ্রেণী তারা যারা ভ্রান্ত দাবি করে, মিথ্যা দাবি করে আর বলে যে খোদা তালার পক্ষ থেকে এসেছে। দ্বিতীয়ত তারা যারা খোদার পক্ষ থেকে আগত সত্য নবীর প্রতিদ্বন্দ্বিতায় দণ্ডায়মান হয়। এটি এমন একটি কথা যা প্রত্যেক বিবেকবান ব্যক্তির জন্য বোঝা সম্ভব। সে কারণেই তো ফেরাউনের জাতিগোষ্ঠীভুক্ত এক ব্যক্তি বলেছিলেন যে ইয়াকু কাযিবান ফা আলাইহি কাযিবু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবকুম বাদাল্লাযী ইয়াইদুকুম। অর্থাৎ যদি সে মিথ্যাবাদী হয়, মিথ্যার কুফল, মিথ্যার প্রতিফল তার বিরুদ্ধেই বর্তাবে, আর যদি সে সত্যবাদী হয় তাহলে তার শাস্তি সম্পর্কিত কিছু সতর্কবাণী তোমাদের বিরুদ্ধে অবশ্যই পুরো হবে। তাই সেই সমস্ত মুসলমানদের জন্য এটি ভাবার বিষয় বা প্রণিধানযোগ্য বিষয় যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর ভবিষ্যৎবাণী অনুযায়ী আগত প্রতিশ্রুত মসিহ বা মসিহ মতকে মানেনি। মুসলমানদের হাতে এমন একটি কামেল এবং এমন একটি উৎকর্ষ এবং সংরক্ষিত গ্রন্থ রয়েছে যার সংরক্ষিত থাকার খোদা তাআলা স্বয়ং প্রতিশ্রুতি দিয়েছেন, এবং ইসলামের শত্রুরা সকল ষড়যন্ত্র সত্ত্বেও এতে কোন ত্রুটি দেখাতে পারেনি। 1400 বছর ধরে এটি নিজের আসল এবং মূল অবস্থায় সংরক্ষিত রয়েছে। এই সমস্ত কথা কোরআনে সংরক্ষিত করে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সতর্ক করেছেন যে এগুলো কোন কাহিনী নয়, তোমাদের অবস্থা কোথায়ও পূর্ববর্তী জাতির মতো যেন না হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন যে লাইফলেহুল মুজরিমুন, অপরাধী জাতি কখনো সফল হয় না। এ কথা বলে আল্লাহ তাআলা নিশ্চয়তা দিয়েছেন যে মিথ্যা দাবিকারক নিঃসন্দেহে মাথাচাড়া দিয়ে উঠতে পারে কিন্তু তারা কখনো সফল হয় না। সফলতার মানদণ্ড কি, মাপকাঠি কি? সেই মাপকাঠি হল তারা শিক্ষাকে পৃথিবীতে সেভাবে প্রচার করতে পারে না যেভাবে খোদার পক্ষ থেকে আগত নবী করতে পারেন বা করে থাকেন। এদের সাথে একটা মানুষের জটলাও জড় হতে পারে বা ধন সম্পদ থাকতে পারে, সবকিছু হতে পারে, কিন্তু খোদার পক্ষ থেকে যিনি দণ্ডায়মান হন তিনি এক আধ্যাত্মিক মহান উদ্দেশ্য নিয়ে এসে থাকেন। নবীরা হয়তো নতুন শরীয়ত নিয়ে আসেন বা শরীয়ত ছাড়া আসেন, উদ্দেশ্য হল পৃথিবীতে একটা আধ্যাত্মিক বিপ্লব আনয়ন বা মানুষকে খোদার নিকটতর করা, বা নবী কোরআনী শিক্ষার সত্যায়নের বা সংস্কারের জন্য আসতে পারেন, যেন শরীয়তধারী নবী যে শিক্ষা এনেছিলেন বিভ্রান্ত মানুষকে পুনরায় সে শিক্ষার উপর প্রতিষ্ঠিত করা। তো এটি হল সত্যবাদী নবীর মাপকাঠি বা মানদণ্ড। কেউ যদি নবী হওয়ার দাবি করে কিন্তু এই দুটো উদ্দেশ্য যদি অর্জন করতে না পারে তাহলে সে ব্যক্তি খোদা সম্পর্কে মিথ্যা বলছে। যদি মানুষের ভিতর সে বিপ্লব আনয়ন করতে না পারে, মানুষের জীবনে মানুষের ভিতর বিপ্লব সৃষ্টি করতে না পারে, খোদার নৈকট্যের পানে পথে যদি মানুষকে পরিচালিত করতে না পারে, তাদের ভিতর যদি আধ্যাত্মিক বিপ্লব আনতে না পারে, তাহলে তার দাবি ভ্রান্ত এবং মিথ্যা। এই যুগে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম পর প্রতারক হওয়ার বা মিথ্যাবাদী হওয়ার যে অপবাদ আরোপ করা হয়, দেখতে হবে যে তিনি কি শরীয়তে কোন বিদাত প্রস্তাব করেছেন বা কোন কিছু সংযোজন বা বিয়োজন করেছেন কি, নাকি কোরআনী শিক্ষাকে শিরোধার্য করার শিক্ষা তিনি দিয়েছেন। তার লেখনী পড়ুন, সর্বত্র আপনি এটি দেখবেন যে কোরআনী অনুশাসনকে মেনে চলো, কোরআনী শিক্ষাকে শিরোধার্য করো। নামাজে কি তিনি কোন নামাজ কম করেছেন বা ইসলামের অন্য কোন শিক্ষাকে তিনি কি বাদ দিয়েছেন, বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সত্যায়িত যে সমস্ত দিকগুলো আমাদের কাছে পৌঁছেছে সেগুলোতে কি কোন সংযোজন বা বিয়োজন তিনি করেছেন, নাকি এই সব কিছুকে সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে আকর্ষণীয়ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। যদি বিশ্লেষণাত্মক দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে দেখবেন যে ইসলামের সুন্দর শিক্ষাকে আরো আকর্ষণীয়ভাবে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি কোরআনী শরিয়তকে, যে শরিয়তকে পৃথিবী ভুলে গিয়েছিল, সেই শরিয়তকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার জন্য এসেছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী মোতাবেক তিনি এসেছেন। এরপর খতিয়ে দেখার আরেকটি দিক বিষয় হল তার জামাত কি প্রসার লাভ করছে নাকি সংকুচিত হচ্ছে, নাকি একবার প্রসারিত হয়ে সংকুচিত হয়ে যাচ্ছে। শুধু পরিবারের সদস্যরাই নয়, বরং বংশের পর বংশ, কোন কোন দেশে দলে দলে মানুষ আহমদীয়ত গ্রহণ করছে এবং করেছে। অপরদিকে মুসলমানদের ভিতর যারা অপবাদ আরোপ করে আমরা দেখি যে তাদের অনেকেই এমন আছে যারা কোরআনী শিক্ষার ভিতর নাসেখ মনসুখের ধারণাকে অনুপ্রবেশ ঘটিয়েছে, দলে উপদলে বিভক্ত, বহুধা বিভক্ত, ছোট ছোট বিতর্কে লিপ্ত হয়ে অনেক ইসলামী শিক্ষা থেকে বহু দূরে ছিটকে পড়েছে। অনেক এমন বেদাতের সূচনা করেছে যার ইসলামের সাথে দূরতম কোন সম্পর্ক নেই। পাকিস্তান, ভারত বা এ ধরনের দেশে যান, আপনারা দেখবেন কবরে কাপড় চড়ানো হচ্ছে, পীরের কবরে যাচ্ছে, পীরের কাছে হাত পাচ্ছে, যে পীর কখনো নামাজও পড়ত না তাদের তার সামনে ফরিয়াদ করা হয়, কবরের কাছে হাত পাতা হয়, কবরের মৃত ব্যক্তির কাছে হাত পাতা হয়। প্রশ্ন হল এই সবকিছু কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল নাকি তিনি এর নির্দেশ দিয়েছেন। এরা নিজেরা ইসলামে বিদাতের সূচনা করেছে। এরপর আমরা দেখি যে পরবর্তীকালে নবুয়তের এক দাবি কারক দণ্ডায়মান হয় দাঁড়ায় বাহাউল্লাহর কথা বলছেন, হুজুর সে নবী হওয়ার দাবি করে, কিন্তু তার সত্যতা প্রমাণিত হয় না, এজন্য যে খোদার সমর্থন তার সাথে নেই। কোন সময়ে কোন তার জীবনের কোন ক্ষেত্রে খোদার সাহায্য আমরা দেখি না, কোন সমুজ্জ্বল নিদর্শন সে উপস্থাপন করতে পারেনি। আর সবচেয়ে বড় কথা হল শরীয়তে ইসলামী যা শেষ শরীয়ত, যাকে আমত পর্যন্ত থাকবে, সেই শরীয়তকে সে মনসুখ করার কথা ঘোষণা করেছে। এক সময়ে তার মানকারীর একটা বড় দল তার সাথে একত্রিত হয়, তার সাথে জড়ো হয়, কিন্তু তার জনপ্রিয়তা কোরআনী শরীয়তের জনপ্রিয়তার মোকাবেলায় কোন অর্থই রাখে না। বরং বাহাউল্লাহ শরীয়তের মান্যকারী দু একজন বিক্ষিপ্ত বিচ্ছিন্ন এখানে সেখানে দেখা যাবে, তাদের কোনো গুরুত্বই নেই, ধর্মীয় কোনো গুরুত্ব তাদের নেই। অথচ দেখুন কোরআনে করিম আজও, যদিও পৃথিবীর একটি শ্রেণীর পক্ষ থেকে দুর্বিষন্ধিমূলক এবং ষড়যন্ত্রমূলকভাবে সুপরিকল্পিতভাবে ইসলামকে বদনাম করার, দুর্নাম করার, হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করার চেষ্টা হচ্ছে, তা সত্ত্বেও ইসলাম পৃথিবীতে প্রসার লাভ করছে। জামাতে আহমদিয়ার মাধ্যমেই লক্ষ লক্ষ মানুষ এই শিক্ষার সুশীতল ছায়ায় আশ্রয় নিয়ে নিজের মুক্তিকে সুনিশ্চিত করছে। তো আল্লাহ তাআলা বলছেন যে যারা মিথ্যাবাদী তারা কখনো সফল কাম হয় না, কামিয়াব হয় না, কিন্তু সত্যবাদীদের এই হলো সফলতা। ধন সম্পদ একত্রিত করা বা একটা দল সাথে জড়ো করা, এটি সফলতা নয়, বরং খোদার শিক্ষার তার মোকাবেলায় লক্ষ্য গুণ বেশি প্রসার এবং খোদার নৈকট্য লাভ, এটি হল সত্যিকারের সফলতা, সত্যিকারের কামিয়াবি। নবীরা এবং প্রত্যাদিষ্টরা যখন আসেন একটা উদ্দেশ্যে, তারা সুস্পষ্ট এবং সমুজ্জ্বল নিদর্শনাবলী নিয়ে আসেন, আকাশ এবং পৃথিবীর নিদর্শনাবলী তাদের সমর্থনে দণ্ডায়মান হয়, আর এই শ্রেণী আল্লাহ তাআলার ফজলে সফলতা লাভ করে, খোদার সাহায্য তাদের সাথী হয়। এই এই যুক্তি বা এই প্রমাণই মুসলিম ইসলামের দাবিকে সত্যায়িত করে। অতএব যারা আহমদীদেরকে বাহাইদের সাথে তুলনা করে বা করতে চায়, বেশ অনেক জায়গায় এই প্রশ্ন দেখা যায়, এমন লোকদেরও বিবেক খাটানো উচিত। খোদা তালার প্রতিষ্ঠিত মাপকাঠি অনুসারে সেই আল্লাহ তালার প্রতিষ্ঠিত তুলাদণ্ডে বিষয়টাকে মাপুন এবং দেখুন যে উভয়টি কি এক। যারা সত্য সহকারে আসেন, সমুজ্জ্বল নিদর্শনাবলী সহ আসেন, আল্লাহর মদত পুষ্ট হয়ে সত্য সহকারে আসেন এবং আসার দাবি যারা করেন, এই দাবির পর তারা আল্লাহ সম্পর্কে কখনো বাজে কথা বা মিথ্যা কথা বলেন না, ভ্রান্ত কথা বলেন না, সত্যিকার অর্থে তারা সত্যবাদী হয়ে থাকেন। আমি এই যে তিনটি আয়াত উপস্থাপন করেছি তাতে খোদা তাআলা এটাই বলছেন যে সে ব্যক্তির তুলনায় বড় জালেম আর কে, অত্যাচারী আর কে, যে মিথ্যা কথা বলে। আবার বলা হয়েছে তার তুলনায় বড় জালেমকে, যে খোদার প্রেরিত ব্যক্তিকে, ব্যক্তির উপর ইমান আনে না, খোদার পক্ষ থেকে প্রত্যাদিষ্ট ব্যক্তির উপর ইমান আনে না। এবং বলা হয়েছে যারা গ্রহণ করে না তারা সত্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে। দ্বিতীয় আয়তে বলা হয়েছে তারা সত্যকে মিথ্যা আখ্যা দিয়ে থাকে। তৃতীয় আয়তে বলা হয়েছে তারা খোদা তালার আয়াত বা নির্দেশনাবলীকে মিথ্যা আখ্যা দিয়ে থাকে। অতএব খোদার পক্ষ থেকে আগত এবং প্রেরিত ব্যক্তি নিজের বাণী এবং নিজের উক্তি কথা এবং উক্তিতে সত্যবাদী হয়ে থাকেন, এবং তারা যে বাণী বা পয়গাম নিয়ে আসেন তা সত্য হয়ে থাকে, এবং খোদা তালার সত্যিকারের পয়গাম এবং শিক্ষা নিজেই বলে নিজ গুণে যে এটি খোদা তালার পক্ষ থেকে প্রেরিত পয়গাম এবং বাণী, আর সেই বাণী খোদা তালার নিদর্শন এবং সমর্থনের লক্ষণাবলী নিজের সাথে রাখে। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি তার তৃতীয়টিতে আল্লাহ তালা বলেন, এই সাহায্যপ্রাপ্ত এবং খোদার মদত পুষ্ট ব্যক্তিকে যারা মানে, যারা তাকওয়ার উপর বিচরণকারী, তারা নিজ প্রভুর পক্ষ থেকে সেসব কিছু পাবে যা তারা চাইবে। তারা হৃদয়ের প্রশান্তি লাভ করবে, তাদের ভিতর স্বল্পে তুষ্ট থাকার গুণ বা বৈশিষ্ট্য সৃষ্টি হবে, তাদের ভিতর পুণ্যের উপর প্রতিষ্ঠিত হওয়ার মনোবাঞ্ছাও সৃষ্টি হবে। এখানে যে বলা হয়েছে তারা যা চাইবে তারা পাবে, এর অর্থ এই নয় যে তারা সবসময় পৃথিবীর নশ্বর বস্তুর পিছনে ছুটবে এবং তারা লাভ করবে। বরং প্রথমে আল্লাহ তাআলা তাকওয়া বা খোদাভীতির কথা বলেছেন এবং এর মাধ্যমে এটি স্পষ্ট করা হয়েছে যে তারা খোদার সন্তুষ্টি লাভের চেষ্টা করবে। এরপর খোদা তাআলা বিভিন্নভাবে তাদেরকে পুরস্কৃত করবেন, তাদের ইচ্ছা চাওয়া পাওয়া খোদার সন্তুষ্টির অধীনস্থ হবে। এমন লোকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, অর্থাৎ আমরা ইহ জীবনেও তোমাদের বন্ধু আর পরকালেও তোমাদের বন্ধু থাকব। এটি এই জন্য যে খোদা তাআলা সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করেন, যারা নেক কর্ম করে সৎকর্ম করে আল্লাহ তাআলা তাদের পুরস্কার দেন, নেক কর্মশীলদের আল্লাহ তাআলা পুরস্কার দিয়ে থাকেন। তাদের ইহ এবং পরকালীন জান্নাত দিয়ে থাকেন যারা স্থায়ীভাবে অবিচলতার সাথে সৎকর্ম জারি রাখেন এবং তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকেন, আল্লাহ তাআলার সাথে তাদের এক বিশ্বস্ততার সম্পর্ক থাকে। এটি এ বিষয়কে পরবর্তী আয়াতে আরো খোলাসা করা হয়েছে যে খোদার প্রেরিত মহাপুরুষকে মানার কারণে তাকওয়ার উপর পরিচালিত হওয়ার সৎ চেষ্টার কারণে এবং সৎকর্ম করার কারণে, এমন কর্ম এমন কাজ যা খোদার পবিত্র দৃষ্টিতে অপছন্দনীয় কিন্তু মানবিক দুর্বলতার কারণে যেই কর্ম ঘটে যায়, আল্লাহ তাআলা তখন এর কুফল থেকে তাদের রক্ষা করেন। কেননা তারা চেষ্টা করে, তারা পবিত্র নিয়ত নিয়ে পবিত্র মনমানসিকতা নিয়ে চেষ্টা করে। খোদা তাআলা তার রহমত এবং তার ভালোবাসাকে বান্দাদের জন্য কতটা ব্যাপকতা দিয়ে থাকেন বিস্তৃত করেন, তা এটি থেকে বোঝা যায়। আল্লাহ তাআলা বলেন যে ভ্রান্তি এবং পাপের শাস্তি ততটাই যতটা পাপ করবে, কিন্তু পুণ্যের প্রতিদান আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দিয়ে থাকেন। কোন ব্যক্তি যদি ধৃষ্টতার সাথে পাপ না করে, তাহলে পাপের ক্ষেত্রে যদি ধৃষ্ট না হয়, তাহলে নেকির যে প্রতিদান পাপকে মিটিয়ে দেয় এবং পাপের সমস্ত কুফল কুপ্রভাবকে আল্লাহ তাআলা দূর করেন, আর আল্লাহ তাআলা তাদেরকে সৎকর্মের এবং নেক কর্মের পুরস্কার দিয়ে থাকেন, প্রতিদান দিয়ে থাকেন। এ পৃথিবীতে পুণ্যের দিকে পুণ্যের প্রতি মনোযোগী হয়ে তারা নিজেদের ইহ জীবনকে জান্নাতে রূপান্তরিত করে, আর পরকালেও খোদার জান্নাত তারা লাভ করবে, খোদার সন্তুষ্টির জান্নাত তারা লাভ করবে। অতএব খোদার পক্ষ থেকে প্রত্যাদিষ্ট এবং প্রেরিতকে মেনে, খোদার পক্ষ থেকে হৃদয়ের প্রশান্তি লাভ এবং পুণ্যের ক্ষেত্রে উন্নতি, এটি খোদার পক্ষ থেকে প্রেরিত ব্যক্তির সত্যবাদী হওয়ার একটি প্রমাণ। এই যুগে আল্লাহ তাআলার অপার কৃপায় আহমদেরা, অগণিত আহমদি এ কথার সাক্ষী, বরং নবাগত যারা আছেন তাদের হৃদয়ের প্রশান্তি, আন্তরিক প্রশান্তি তাদের ইমান বৃদ্ধির কারণ হয়। আমি প্রত্যহ এই বিষয় সম্বলিত অগণিত চিঠি পাই। পরবর্তী আয়াতে খোদা তাআলা বলেন যে আলাইসাল্লাহু বিকাফিন আব্দাহ, খোদা কি নিজ বান্দার জন্য যথেষ্ট নন। আল্লাহ তাআলা আরো অধিক বর্ধিত নিশ্চয়তা দিয়েছেন যে যারা অপবাদ আরোপ করে থাকে তারা বলে যে ব্যক্তি মিথ্যাবাদী। খোদার প্রেরিত ব্যক্তির উপর যেই জুলম এবং অন্যায়ের এরা অপবাদ আরোপ করছে, সেই জুলম এবং তাকে না মেনে তারা নিজেরা সেই জুলম এবং অন্যায় করছে, এমন অপবাদ আরোপকারী সম্পর্কে খোদা তাআলা বলেন যে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর যারা তার মান্যকারী তাদের দুর্বলতা এবং ভুল ভ্রান্তিকে আল্লাহ তাআলা উপেক্ষা করবেন এবং তাদেরকে পুণ্যের পুরস্কার দেবেন এবং বর্ধিত পুণ্যের তাদেরকে খোদা তাআলা সুযোগ দেবেন যেন তাকওয়ার ক্ষেত্রে তারা ক্রমশ উন্নতি করতে পারে। এখানে আল্লাহ তাআলা বলেন যে তিনি কি তার বান্দার জন্য যথেষ্ট নয়, এই কথা বলে আল্লাহ তাআলা মিথ্যা প্রতিপন্নকারীদেরকে সামনে এটি স্পষ্ট করেছেন, তোমরা খোদার প্রেরিতদের কোন ক্ষতি করতে পারবে না, কারণ খোদা তাআলা স্বয়ং তার সাহায্যকারী। অনুরূপভাবে তিনি তার মান্যকারীদের সাহায্যকারী। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবন এই কথার সাক্ষী যে আল্লাহ তাআলা সারা জীবন তার এবং তার মান্যকারীদেরকে সাহায্য করেছেন। তার রাসূলুল্লাহর জীবন এবং সাহাবীদের জীবন এই কথার সাক্ষী, আল্লাহ তাআলা প্রতিটি মুহূর্তে তাকে সাহায্য করেছেন, তার সাহাবীদের সাহায্য করেছেন। নিঃসন্দেহে যুদ্ধে মুসলমানরা শহীদ হয়েছে, কিন্তু শত্রুর মোকাবেলায় সবসময় ক্ষয়ক্ষতি মুসলমানদের অনেক কম হয়েছে, বা শত্রু সেই লক্ষ্য অর্জন করতে পারেনি যে লক্ষ্য তারা অর্জন করতে চেয়েছে। অর্থাৎ ইসলামকে নির্মূল করার যে স্বপ্ন তাদের ছিল সেই স্বপ্নই থেকে গেছে। আর আজ পর্যন্ত আমরা দেখছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনের উপর ইসলাম বিরোধীরা অত্যন্ত নীচ, ঘৃণ্য এবং সূক্ষ্ম আক্রমণ করে, নোংরা অপবাদ আরোপ করে থাকে, কিন্তু ইসলামের কোন ক্ষতি তারা করতে পারে না। আর আজও মুসলমানদের একটি শ্রেণী আছে যাদের সংখ্যা অনেক বড়, তারা তার আনিত শরীয়তকে নিজেদের জীবনে তার শরীয়তের অনুশাসনকে শিরোধার্য করার চেষ্টা করছেন এবং করেন। এটি এই কথার জোরালো প্রমাণ যে তিনি কিয়ামত পর্যন্ত আগত সকল যুগের জন্য প্রেরিত হয়েছেন। তার শরীয়ত জীবিত এবং জীবিত থাকবে। ইসলামের শত্রুদের হুমকি আর ধমকি পূর্বেও ইসলামের কোনো ক্ষতি করতে পারেনি, আর আজও পারবে না ইনশাল্লাহ। আর খোদা তাআলা বলেন যে আমি তাদের জন্য যথেষ্ট, আমি বান্দাদের তাদের দুষ্কৃতির যে অনিষ্ট তা থেকে সবসময় রক্ষা করব। আর এই জন্য এই কারণে মহানবী ইসলামের নিষ্ঠাবান দাসকে তিনি এই যুগে প্রেরণ করেছেন, যেন নতুন উদ্দীপনা এবং নতুন প্রেরণার সাথে ইসলামের শত্রুদের আক্রমণকে তিনি প্রতিহত করতে পারেন। হায় মুসলমানরা যদি এই সত্যকে বুঝত এবং খোদার এই সিংহের জামাতের অন্তর্ভুক্ত হয়, সে সকল লোকদের যদি তারা অন্তর্ভুক্ত হলো যাদের সাথে খোদাতালার সাহায্যের চির প্রতিশ্রুতি রয়েছে। এখানে এই কথা স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাআলা যে বলেছেন আলাইসাল্লাহ বিকাফিন আব্দাহু, আব্দ বলতে কি বোঝায়, পৃথিবীতে যারাই এসেছে আল্লাহর সকল সৃষ্টি আল্লাহর বান্দা, এখানে আব্দ বলতে কি বোঝায়, কারো কোনো শক্তি নেই। কিন্তু স্মরণ রাখতে হবে যে সত্যিকারের বান্দা বা দাস সে যে খোদার কামেল দাসত্বের জোয়াল বরণ করবে এবং যে তার ধর্মের সাহায্যকারী। যে নাহনু আনসারুল্লাহর ধনে উচ্চগতকারীদের অন্তর্ভুক্ত, যে খোদার ইবাদত গুজার বান্দা, যে সবসময় খোদার মহিমা কীর্তন করে, যে খোদা তালার সাথে গভীর ভালোবাসার সম্পর্ক রাখে, যে খোদার জন্য গভীর আত্মাভিমান রাখে, এমন মানুষই সত্যিকারের আব্দ বা বান্দা বা দাস। এর সবচেয়ে মহান মান যার উপরে কেউ যেতে পারে না, সেই মহান সত্তা হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জন্য খোদা তাআলা যে যথেষ্ট ছিলেন, যথেষ্ট হওয়ার এমন দৃষ্টান্ত আল্লাহ তাআলা দেখিয়েছেন, দেখে আশ্চর্য হতে হয়। প্রত্যেক শত্রুর হাত থেকে তাকে সেভাবে এমনভাবে রক্ষা করেছেন, সকল শত্রুর হাত থেকে তাকে এমনভাবে রক্ষা করেছেন যে মানুষ তা ভাবতেও পারে না, কোনো মানবীয় শক্তি এভাবে কাউকে বাঁচাতে বা কারো প্রাণ রক্ষা করতে পারে না। এই জগতের সময় গুহায় খোদা তাআলা কিভাবে তার জন্য যথেষ্ট হয়েছেন, পুরস্কারের লোভে তাকে ধৃত করার জন্য যে তার পিছু ধাওয়া করেছে, তার মোকাবেলায় খোদা যথেষ্ট হয়েছেন, যুদ্ধে খোদা তার জন্য যথেষ্ট হয়েছেন। আর যখন তিনি অসহায় ছিলেন, যখন তার হাতে কিছুই ছিল না, শত্রুর হাতে ছিল তরবারি, সে তাকে রসুল্লাহকে জাগায় এবং জিজ্ঞেস করে যে কে তোমার প্রাণ এখন রক্ষা করবে। তিনি বলেন যে আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট। এরপর সাহাবারা নিজ জীবনে এমন দৃষ্টান্ত দেখেছেন, তো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতার এই হলো প্রমাণ। খোদা তাআলা শুধু তার জন্যই নয়, বরং তার সাহাবীদের জন্য যথেষ্ট ছিলেন, সেই সকল বান্দাদের জন্য যারা সত্যিকারের বান্দা হওয়ার জন্য সচেষ্ট ছিলেন। মানুষের ভয় তাদের হৃদয় থেকে উঠে গিয়েছিল, তারা একনিষ্ঠভাবে খোদার হয়ে যান। তারা রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ খোদা তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, এই আওয়াজ, এই শুভ সংবাদ তাদেরকে দেওয়া হয়েছে। আর সেই কাফের যাদের অদৃষ্টে ভ্রষ্টতা ছিল তারা নিজের পরিণাম দেখেছে। তারপর আল্লাহ তাআলা বলেন যে হেদায়েত সেই পায় যাকে খোদা হেদায়েত দেন, আর যাকে খোদা তাআলা হেদায়েত দেন, দিক নির্দেশনা দেন, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। তাই হেদায়েতের জন্য খোদার দিকেই ঝোঁকা উচিত, ইমানের ক্ষেত্রে উন্নতির জন্য খোদা তাআলার সামনে ঝোঁকা উচিত। আর হেদায়েত পেয়ে এর উপর প্রতিষ্ঠিত থাকার জন্য সবসময় খোদার কাছে ঝোঁকা উচিত। হেদায়েত লাভের পর হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য খোদা তাআলার দরবারে সবসময় বিনত থাকা উচিত। যারা হেদায়েত পায় তারা প্রকৃত দাসত্ব বরণ করে, আর দাসত্বের যে অর্থ আমি বর্ণনা করেছি সেই অর্থকে তারা, সেই অর্থ তাদের জীবনে প্রতিফলিত হয়, আর তারা জানেন যে এতেই তাদের প্রকৃত জীবন নিহিত। তারা জানেন যে প্রকৃত বিজয়, সত্যিকার বিজয় খোদা তাআলারই হাতে। আর খোদা তাআলার নবী এবং তাদের জামাতকে যারা ক্ষতি করার হীন চেষ্টা করে তারা খোদার শাস্তিকে এড়াতে পারে না। আর আল্লাহ তাআলা তার প্রিয়দের এবং তাদের মান্যকারীদের সাথে যারা শত্রুতা রাখে তিনি তাদের নিকট থেকে প্রতিশোধ নিয়ে থাকেন। খোদার প্রতিশোধ ইহ বা পরকালে শাস্তির আকারে প্রকাশ পায়, আর খোদার পবিত্র দৃষ্টিতে এটি তার প্রিয়দের সাথে শত্রুতা এটি অনেক ভয়াবহ একটি বিষয়। তাদের জন্য খোদা তাআলা নিজ পবিত্র শক্তির সেই বিকাশ ঘটান যে অনেক সময় এমন শত্রুরা শিক্ষণীয় নিদর্শনে পরিণত হয়, আর এমন মানুষের জন্য পৃথিবীতে আর কোনো আশ্রয়স্থল থাকে না। কোন যেভাবে আল্লাহ তাআলা বলেছেন যে পরকালেও তাদের কোনো আশ্রয়স্থল নেই, পরকালেও তাদের সাথে ভালো ব্যবহার করা হবে না। তো এই নিদর্শন আল্লাহ তাআলা তার প্রত্যাদিষ্ট এবং প্রেরিতদের এবং তাদের মান্যকারীদের সত্যতার সপক্ষে খোদা তাআলা প্রকাশ করে থাকেন। তাদের সত্যতাকে তিনি শুধু প্রমাণই করেন না, বরং শত্রুর প্রতিটি আক্রমণ থেকে তিনি তাদের রক্ষা করেন, তাদের নিরাপত্তার বিধান করেন এবং তাদের জন্য সবসময় তিনি নিদর্শন প্রকাশ করা অব্যাহত রাখেন। তাদের বিরোধীদের কাছ থেকে এমন প্রতিশোধ নেন যে এই পৃথিবীতে যদি এই প্রতিশোধ খোদা তাআলা নেন তাহলে এই পৃথিবীর মানুষের জন্য তা শিক্ষণীয় নিদর্শন হয়, আর পরকালে তো আরো ভয়াবহ শাস্তি তাদেরকে দেখতে হবে। খোদার প্রিয় রসুল এবং তাদের মান্যকারীগণ তাদের শিক্ষার উপর যারা প্রতিষ্ঠিত হন তারা ফাদ খলিফিয়া ইবাদের জামাতে অন্তর্ভুক্ত হন, তাকওয়ার উপর বিচরণ এবং সৎকর্মের কারণে তারা খোদার সন্তুষ্টি অর্জন করেন। এই পদমর্যাদা অর্জনকারী সত্তা ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব খোদা তাআলা তাঁর কারণে তাঁর দাসদের জন্য যথেষ্ট হয়েছেন এবং তাদের জন্য নিজ পবিত্র শক্তি প্রকাশ করেছেন। তাঁর দাসদের ভিতর সবচেয়ে কামেল দাস হলেন হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম, যাকে খোদা তাআলা এই আয়াতের এই অংশ অর্থাৎ আলাইহিস সালাহু বিকাফেন আব্দাহু বেশ কয়েকবার তার উপর এই আয়াতের এই অংশ নাজিল করেন। প্রথমবার তার পিতার ইন্তেকালের পর হয়। আল্লাহ তাআলা যখন তাকে তার পিতার ইন্তেকালের সংবাদ দেন, তিনি চিন্তিত হন, তখন খোদা তাআলা তাকে নিশ্চয়তা দেন যে আলাইহিস সালাহু বিকাফেন আব্দাহু, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন। তিনি বলেন যে একদিকে আমার বান্দা হওয়ার দাবি করো, আমার দাসত্বের দাবি করো, বরং আমি আমার ভালোবাসাও প্রকাশ করে থাকি, আর তুমি জানো যে তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক রয়েছে। মসীহ মওউদ ইসলামকে আলাদা বলেন আলাইহিস সালাম বিকাফেন আব্দা, আসলে সেই ভালোবাসারই বহির প্রকাশ যা খোদার হযরত মসীহ মওউদের প্রতি ছিল, সেই ভালোবাসারই প্রতিফলন। মসীহ ইসলাম বলেন যে আল্লাহ তাআলা হযরত মসীহ ইসলামকে বলেন যে পিতার মৃত্যুর পর তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি তোমার সাথে আছি, আমি তোমার জন্য যথেষ্ট। এরপর খোদা তাআলা তাকে জীবিকার ব্যাপারে যখন তার চিন্তা হয়, খোদা তাআলা তাকে চিরতরে জীবিকার চিন্তা থেকে মুক্ত করেন, বরং তার হাতে এক বিশাল জনগোষ্ঠী তার লঙ্গরখানাতে খেয়েছে, আজ পর্যন্ত সে ধারা জারি রয়েছে, আরো বেশ কয়েকবার এই এলহাম হয় তার উপর। শুধু জীবিকা পর্যন্ত কথা সীমিত নয়, বরং আল্লাহ তাআলা শত্রুর প্রতিটি আক্রমণ, শত্রুর প্রতিটি হীন চেষ্টা, প্রতিটি ষড়যন্ত্রের মোকাবেলায় আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন এবং খোদা তার জন্য যথেষ্ট হয়েছেন। বরং অনেক সময় তাৎক্ষণিকভাবে খোদা তাআলা প্রতিশোধ নিয়েছেন এবং শত্রুকে শাস্তি দিয়েছেন। শত্রুর জন্য যে শাস্তি খোদা নির্ধারণ করেছেন সে শাস্তি দিয়েছেন এবং সে শিক্ষণীয় নিদর্শনে পরিণত হয়। হযরত মসীহ মওউদ ইসলামের জীবন এমন অনেক ঘটনায় পরিপূর্ণ, এমন অগণিত ঘটনায় তার জীবন পরিপূর্ণ, যেভাবে খোদা তাআলা তাঁর প্রভু এবং তাঁর অনুসরণীয় নেতা মহানবী সাল্লাল্লাহু ইসলামের জন্য যথেষ্ট হয়েছেন, তাকে সবসময় শত্রুর আক্রমণ থেকে রক্ষা করেছেন, একইভাবে প্রকৃত দাসত্বের কারণে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালামের উপরও শত্রুরা যে আক্রমণ করেছে, মামলা করেছে, তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করেছে, প্রতিটি এমন সময়ে খোদা তাআলা তাকে রক্ষা করেছেন। সরকারের কাছে তার বিরুদ্ধে বিরোধীরা অভিযোগ করেছে, পুলিশ এবং বড় বড় কর্মকর্তারা তার ঘরের তল্লাশি নেয়, কিন্তু খোদা তাআলা সব সময় তার জন্য যথেষ্ট হওয়ার প্রমাণ দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে তুমি নিজের কাজ অব্যাহত রাখো, কাফেরকে চেষ্টা এবং হাসি ঠাট্টা চালিয়ে যেতে বলো, এবং খোদা তাআলা বলেন যে ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, নিশ্চয় আমরা হাসি ঠাট্টাকারীদের মোকাবেলায় তোমার জন্য যথেষ্ট। পৃথিবী দেখেছে যে কিভাবে ইসলামের শত্রু যারা ছিল তাদের কাছ থেকে খোদা তাআলা প্রতিশোধ নিয়েছেন এবং কিভাবে তাদের মোকাবেলায় তিনি যথেষ্ট হয়েছেন। আল্লাহ তাআলা যে বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ তাআলা বলেছেন যে আপনি ঘোষণা করুন যে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অর্থাৎ আমার অনুসরণ করো, খোদা তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। তার অনুসরণের, তার আনুগত্যের সবচেয়ে উন্নত মান প্রতিষ্ঠা করেছেন হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম। এ কারণেই তো খোদা তাআলা তাকে সারা পৃথিবীকে ইসলামের পতাকা তালে একত্রিত করার জন্য দায়িত্ব দিয়েছেন। আর এইসব কিছু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামেল আনুগত্য এবং ভালোবাসার ফলেই ছিল, আর এই কারণে খোদা তাআলা তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। আর একই কারণে খোদা তাআলা তার উপর কিছু আয়াত এবং আয়াতের অংশ তার উপর নাজিল করেছেন। একথা আমি পূর্বেই বলেছি যে ইন্না কাফাইনাকাল মুস্তাজেইন, এটিও তার এলহামগুলোর একটি। আরো অগণিত স্থানে অগণিত বার আল্লাহ তাআলা তাকে সমর্থন করেছেন, আমার শত্রুকে সবসময় লাঞ্ছিত করেছেন, প্রতিটি ক্ষেত্রে শত্রুকে লাঞ্ছিত করেছেন। আর শত্রুকে বারবার লাঞ্ছিত হতে হয়েছে, কিন্তু যদি সম্মানের মাপকাঠি পরিবর্তন হয়ে যায়, মানুষ ধৃষ্ট হয়ে যায়, তখন সে আর মানে না যে আমি লাঞ্ছিত হয়েছে। এমন সময় এসেছে যখন বড় বড় যুব্বাধারী ব্যক্তিরা নিজেদেরকে, যারা অনেক বড় আলেম মনে করত, বড় সম্মানিত হওয়ার যাদের আত্মশ্লাঘা ছিল, মসিহ মওউদের মোকাবেলায় যখন আদালতে আসে, তাদেরকে চরমভাবে অপমানিত হতে হয়। মোহাম্মদ হোসেন বাটালভির ঘটনা, মসিহ মওউদকে চেয়ারে উপবিষ্ট দেখে চেয়ার চায়, তখন বিচারক তাকে ধমকি দেয়। এরপর সেখান থেকে বাইরে এসে যখন আদালতের দরজা চেয়ারে বসতে যায়, তখনও চৌকিদার তাকে চেয়ারে বসতে দেয়নি। এভাবে অপমানের ঘটনা, অপমানিত হওয়ার ঘটনা অনেক ঘটেছে, কিন্তু মানুষ তখনই এটি অনুভব করতে পারে যদি চেতনা থাকে। এমন অনেক ঘটনা হযরত মসিহ মওউদের জীবনে আছে, কিন্তু এখন সেসবগুলো বর্ণনা করার সময় নেই। আজও যারা বিরোধী হযরত মসিহ মওউদকে না মেনে যে লক্ষ্য তারা অর্জন করতে চাচ্ছে, সেই লক্ষ্য অর্জিত হওয়া সুদূর পরাহত বিষয়, কখনো তা অর্জিত হবে না। তার সত্যবাদী এবং রসুলের করিম ইসলামের সত্যবাদী দাস, নিষ্ঠাবান দাস হওয়ার ঘটনা এবং প্রমাণ তো আমরা প্রতিনিয়ত দেখছি এবং দেখে আসছি, এবং খোদা যে তার জন্য যথেষ্ট ছিলেন তার এটি প্রমাণ। এবং এমন দৃষ্টান্ত খোদা তাআলা আমাদেরকেও দেখান, এবং এর ফলে আমাদের ইমানও দৃঢ় হয় এবং মজবুত হয়। এই দৃশ্য যখন আমরা দেখি, এই দৃষ্টান্ত যখন আমরা দেখি, প্রত্যেক আহমদিকে এইগুলো নিয়ে ভাবা উচিত এবং ইমানকে উন্নত করা উচিত। শুধু ভাষা দৃষ্টিতে এগুলো দেখলে হবে না। আর এরপর খোদার কৃতজ্ঞ বান্দা হিসাবে সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হওয়া উচিত, হওয়ার চেষ্টা করা উচিত, যাদের জন্য খোদা তালাই যথেষ্ট। আর এটি তখনই হবে যদি আমরা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অনুসারী হই এবং তার নিষ্ঠাবান দাসের সাথে সত্যিকারের সম্পর্ক স্থাপন করি। আজকে সত্যিকার অর্থে আমরাই সেই জামাত যারা খোদার প্রতিশ্রুতিকে প্রত্যেক দিন নতুন মহিমার সাথে পুরা হতে দেখছি। আমরাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রকৃত সম্পর্ক রাখি এবং প্রেমিকের সম্পর্ক রাখি। অতএব আমাদের বিরোধী, আমাদের শত্রু, আমাদের উপর মিথ্যা অপবাদ আরোপ, হাসি ঠাট্টা এবং আমাদের দুর্নাম করার যত হীন চেষ্টাই করুক না কেন, খোদা তাআলা আমাদের জন্য যেভাবে পূর্বে যথেষ্ট ছিলেন, আজও তিনি আমাদের জন্য যথেষ্ট এবং ভবিষ্যতেও তিনি আমাদের জন্য যথেষ্ট হবেন, যথেষ্ট থাকবেন। এই পাপাচারী আলেম এবং তাদের যারা অন্ধ অনুকরণ করে, এবং পাকিস্তানের সেই নামধারী নামসর্বস্ব শিক্ষিত মানুষ যারা আজকাল বিচারকের আসনে বসে আছে, কিভাবে মসিহ মওউদের মান্যকারীদেরকে ক্ষতি করার চেষ্টা করে বা হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করার হেন চেষ্টা করে, এর সাম্প্রতিককালীন এক ঘটনা আপনারা দেখুন। আমাদের আহমদীদের উপর কিছুদিন পূর্বে নানকানায় একটা মামলা হয়। মামলা হলো মৌলভীরা কোনো বিজ্ঞাপন বা কোনো পোস্টার লাগিয়েছে কোনো জায়গায়, এ সম্পর্কে বলা হয় যে কোনো আহমদী সেই পোস্টার ছিঁড়ে ফেলেছে। এটি ভিত্তিহীন একটি অপবাদ ছিল, এর সাথে সত্যের দূরতম সম্পর্ক ছিল না। আমরা তো এমন মানুষ যাদের সামনে গালি দিলেও আমরা ধৈর্য ধারণ করি, ধৈর্যের বারবার এত নসিহত মসিহ মদ আমাদেরকে করেছেন বা ধৈর্য ধারণের শিক্ষা দিয়েছেন যে আমরা তো কখনো এমনটি করতে পারি না, ভাবতেই পারি না। আর আমরা প্রতিশোধ নেওয়ার কখনো চেষ্টাই করিনি। এদের যদি বিভেদ থাকে তাহলে তারা দেখবে, তারা বুঝবে যে খোদা তালাই বিভিন্ন সময়ে তার মসির জামাতকে যারা কষ্ট দেয় তাদের কাছ থেকে প্রতিশোধ নেন। যাই হোক, এই অপবাদে এই অভিযোগে পুলিশ মামলা নেয়, ছোট আদালতে বিষয় গিয়েছে, জামানত হয়নি আহমদীদের। এরপর হাইকোর্টে যায় আহমদীদের বিরুদ্ধে মামলা। হাইকোর্টের বিচারক সাহেব রানা জাহেদ মাহমুদ সাহেব, তিনি তার খোদাদের সন্তুষ্ট করার জন্য যে নিষ্পেষণমূলক রায় দিয়েছেন তা কত বড় অন্যায়। তিনি বলেন যে এমন অপরাধী আদালতে ফরিয়াদ করার কোন অধিকারই রাখে না যারা পবিত্র লোকদের সম্পর্কে অবমাননাকর কথা বলে। আমাদের দৃষ্টিতে তো সবচেয়ে পবিত্র সত্তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের পবিত্র সত্তা, কোন আহমদী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম সম্পর্কে অবমাননাকর কথা বলার কথা তো ভাবতেই পারে না। আমরা তো তার দাস, তার দাসের দাস। আর আমরা সেই সকল লোকদের অন্তর্ভুক্ত নই যারা সাহাবা রেদওয়ানুল্লাহ আলাইহিম সম্পর্কে অবমাননাকর কথা বলে। যদি এই জজ বা বিচারক সাহেবের বা বিচারপতি সাহেবের দৃষ্টিতে আজকের মোল্লারা যদি পবিত্র হয়ে থাকে, তাদের সম্পর্কে আমরা কিছু বলি না, কিন্তু আমরা তাদের প্রশংসা করতে পারি না। এটি শুধু এমন বিচারপতিদেরই সাজে যারা সুযোগ সন্ধানী, এমন লোকেরাই এ ধরনের লোকদের পবিত্রতার গান গাইতে পারে বা তাদের প্রশংসা করতে পারে। আমরা সবসময় সদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত পবিত্র লোকদের প্রশংসাকারী এবং তাদের পদমর্যাদার সঠিক জ্ঞান আমরা রাখি। তো এই হল সাম্প্রতিককালের পাকিস্তানের বিচার বিভাগ। সাম্প্রতিককাল কি, দীর্ঘকাল থেকে এই হল এদের অবস্থা। এদের কাছে আমাদের কোনো আশা নেই, কোনো প্রত্যাশা নেই। আমরা ঐশী গুণাবলীর জ্ঞান রাখি, আমরা তার কাছেই চাই এবং তার সামনেই আমরা বিনত হই, ঝুঁকি তিনি আমাদের জন্য যথেষ্ট। কিন্তু এরা অবশ্যই সেই শাস্তির শিকার হবে এবং এরা ধৃত হবে, ধরা পড়বে এবং পড়ছেও, কিন্তু এরা বোঝে না, এদের চেতনা নেই। আল্লাহ তাআলা বলেন যে সে ব্যক্তির তুলনায় বড় অত্যাচারী বা জালিমকে যে খোদার প্রেরিত লোকদেরকে মিথ্যাবাদী আখ্যা দেয়। পাকিস্তানের নীতি নির্ধারকদের আমি বলব যে কাণ্ড জ্ঞান খাটাও, খোদার আজাব এবং শাস্তিকে আমন্ত্রণ জানাবে না। যার লক্ষণাবলী ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, প্রকাশ পেয়েছে, এখনো সময় আছে, এখানেই এটিকে থামিয়ে দাও। আর একমাত্র রাস্তা হল খোদা তালার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাও। আমাদেরকে এরা অভিযুক্ত করে, যদি কোনো মাপকাঠি থাকে, কোনো মাপকাঠি নেই, এমন কোনো মাপকাঠি নেই যার মাধ্যমে মানুষের হৃদয়ের অবস্থা জানা সম্ভব হতে পারে। কিন্তু সত্য কথা হলো, আমাদের হৃদয়ে রসুল করিম সাল্লাল্লাহু ইসলামের ভালোবাসার সেই উত্তাল সমুদ্র বিরাজ করছে যার তোমরা কাছেও দাঁড়াতে পারবে না, কাছেও আসতে পারবে না। পাকিস্তানের জনসাধারণকে আমি বলবো, সাধারণ মানুষকে আমি বলবো যে এই নামধারী স্বার্থপর রিয়াকার মৌলবীদের অন্ধ অনুকরণ করে নিজেদের ইহ এবং পরকালকে ধ্বংস করবেন না, অনিশ্চয়তার মুখে ঠেলে দেবেন না। খোদার শাস্তিকে আমন্ত্রণ না জানিয়ে খোদার আশ্রয়ে আসুন। খোদা তাআলা আমাদেরকে, সকল আহমদীদেরকে, সকল আহমদীকে নিজ হেফাজতে রাখুন এবং এদের দুষ্কৃতি এবং অনিষ্ট থেকে সবসময় তিনি আমাদের রক্ষা করুন। পাকিস্তানে কিছুদিন পরপরই মলবে মানুষকে উত্তেজিত করে খেপায় আহমদীদের বিরুদ্ধে, এই কারণে কোনো না কোনো আহমদি শহীদ হন বা শাহাদত বরণ করেন। এটিও সেই নিষ্পেষণমূলক এবং নির্মম আর প্রাচণ্ড আইনের কারণে যা পাকিস্তানের আইনের অংশ। আর এই আইনেই পাকিস্তানে সকল প্রকারের অরাজকতা সৃষ্টি করেছে। পাকিস্তানে কোনো আইন আজকে নেই যে আইনের রাজত্ব আছে বলে কেউ বলতে পারে। আজকেও দুঃখজনক সংবাদ আপনাদেরকে দিচ্ছে, আমাদের এক আহমদী ভাই মকরম সাঈদ আহমদ সাহেব, যিনি আঠোয়ালের চৌধুরী গোলাম কাদের সাহেবের ছেলে, কোটলিতে থাকতেন, সেখানে তাকে শহীদ করা হয়। সেখানে তাকে শাহাদত বরণ করতে হয়। রাতে প্রায় 9টা বাজে দোকানে যেখানে কাজ করতেন সেখান থেকে ফিরে যাচ্ছিলেন। ঘরের দরজায় প্রবেশের পথে কোন ব্যক্তি কানের পাশে পিস্তল রেখে বা বন্দুক রেখে গুলি করে সেখানেই শাহাদত বরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানব সেবার গভীর প্রেরণা এবং গভীর মানব সেবার চেতনা ছিল। অসুস্থ কারো খবর শুনলে তার দেখাশোনার জন্য সেখানে যেতেন। অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন, পরিশ্রমী ছিলেন, সকল প্রকারের কাজ করতেন, কখনো কাজ করতে লজ্জাবোধ করেননি, কোন প্রকারের কাজে লজ্জাবোধ করতেন না। আতিথেয়তার বৈশিষ্ট্য ছিল, ধৈর্যশীল ছিলেন, পরম সহনশীল ছিলেন, কারো চুপচাপ থাকতেন, কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। সিন্ধুতেই তাকে দাফন করা হয়। দুই ছেলে দুই মেয়ে তিনি রেখে গেছেন। খোদাতালা তার পদমর্যাদা উন্নীত করুন, খোদাতালা তার মাগফিরাত করুন, তার স্ত্রী বাচ্চাদেরকে ধৈর্য দেন। তার নামাজে জানাজা গায়েব পড়াবো আমি আজকের নামাজের পর। আর এক নামাজে জানাজা গায়েব হবে জামাতের অনেক মোখলেস খাদেম রানা মোহাম্মদ অ্যাডভোকেট, ভাওয়ালনগরের দীর্ঘকাল তিনি জেলা আমির ছিলেন। 21 জানুয়ারি তার ইন্তেকাল হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 40 বছরের অধিক কাল তিনি জামাতের সেবা করেছেন, ভাওয়ালপুরের আমির হিসেবে। ফজলে উমর ফাউন্ডেশনের ডাইরেক্টরও ছিলেন, বিভিন্ন কমিটি, কেন্দ্রের বিভিন্ন কমিটির মেম্বার হিসেবেও কাজ করেছেন। অত্যন্ত নেক, মখলেস এবং এতাত গুজার ছিলেন। খেলাফতের সাথে গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। আপন পর সবার উপর তার নেক প্রভাব ছিল। খিলাফতের পাকিস্তান থেকে এখানে হিজরতের পর সবসময় প্রত্যেক বছর জলসায় আসতেন। গত 2 বছর আসতে পারেননি। আবেগ বিজড়িত কণ্ঠে আমার কাছে লিখতেন, ব্যাকুলতা প্রকাশ করতেন। খোদাতালা তার পদমর্যাদা উন্নীত করুন। তার স্ত্রী, 3 ছেলে এবং 2 মেয়ে রয়েছে। তার এক ছেলে রানা নদী মাহমুদ খালেদ নুসরত জাহাজ সেকেন্ডারি স্কুল কাম্পালাতে প্রিন্সিপাল হিসাবে জামাতের সেবা করছেন। খোদাতালা তাদের সকলকে পিতার পদাঙ্ক অনুসরণের তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَادْعُوهُ يَسْتَجِبْ لَكُمْ ওয়ালা যিকরুল্লাহি আকবার।